This track was downloaded from FusionBD.com.
Viaggio presents Guasha.
এবিসি রেডিও সাম 89.2 শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সঙ্গে আছি শর্মী। প্রথম গল্পে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকার রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টক টাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকার রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টক টাইম এয়ারটেলে, 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ম্যানেজ জানতে হলে ডায়াল করুন *778*2525# হ্যাশে। আর এখন চলুন আজকে কুয়াশার প্রথম গল্প, পড়ে শোনাচ্ছে সেতু, এবং গল্পটির নাম হচ্ছে লালু মিয়ার মাঠ, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এখন গল্পটির প্রথম পর্ব শুনবেন, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে বাকিটুকু শুনবো, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, শুনছেন এবিসি রেডিও FM 89.2।
লম্বায় 6 ফুটেরও বেশি, শহরাতে একই রকম শক্ত সমর্থ বলিষ্ঠ চেহারা, কপালের এক পাশে বীভৎস রকমের একটা দাগ আছে, মাথায় ঝাঁকড়া চুল, চুলগুলি কপালের উপর লুটিয়ে থাকে সব সময়, বুনো শুয়োরের মতো কুটকুটে চোখ, যার দিকে তাকায় তার বুকের রক্ত হিম হয়ে আসে। ওর নাম লালু মিয়া। হিংস্র জন্তুর চেয়ে মারাত্মক ওই মানুষটির ভয়ে অঞ্চলের লোকেরা সবাই অস্থির। অনেকের ধারণা দিন গায়ে লালু মিয়ার ডাকাতের দল আছে, সচরাচর কারো ক্ষতি সে করে না, তবে রাগলে কিন্তু রক্ষা নেই। তাই লালু মিয়ার শারীরিক শক্তির সঙ্গে যাদের পরিচয় আছে তারা ওকে ঘাঁটায় না। একদিন দুপুরবেলা লালু তার ছোট ছেলেটিকে নিয়ে দাওয়ায় শুয়ে ঘুমাচ্ছিল, এমন সময় জমিদারের পাইক এসে হাজির। পাইক বাবাজি লালুকে হারে হারে চিনে। একবার সদর ঘাটে দামোদরের জাতে মানে মেলায় লালু এমন ধাতানি দিয়েছিল ওকে যে সে কথা আজও ভুলেনি সে, অথচ জমিদারের হুকুম লালুকে ধরে নিয়ে যেতেই হবে। তাই সে ভয়ে ভয়ে এসে ডাকল,
লালু মিয়া কি আসো, ও লালু ভাই।
পাইকের ডাকে ঘুম ভাঙল লালুর।
বড় কর্তা তোমাকে একবার হুকুম করেছেন গো।
তাই নাকি, তোদের বড় কর্তাকে বল গে যা, লালু মিয়া কারো বাপের চাকর নয় যে ডাকলেই যাবে, বুঝতে পেরেছিস?
পাইক বলল,
চড়ছো কেন লালু ভাই, এই তোমার এক দোষ, বুঝতে পেরেছ? আমাকে হুকুম করেছেন, আমি হুকুম নামে নিয়ে এসেছি, একবার চলো না ভাই কাছারিতে।
লালু ভেঙছে বলল,
এই ভর দুপুরে লালু মিয়া যাবে জমিদারের কাছারিতে, আস্পর্ধা তো কম নয় দেখছি, চা ভাগ ভাগ এখান থেকে, নইলে আস্ত একটা কাঁচা বাঁশ তোর পিঠে আমি ভাঙবো, বুঝিস?
পাইক আর কি করে, ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে পালিয়ে এলো সেখান থেকে। তারপর ফিরে এসে বড়কর্তাকে বলল,
ওকে ধরে আনতে পারলাম না হুজুর।
বড়কর্তা গম্ভীর ভাবে বললেন,
এলো না তাহলে?
না হুজুর, মিয়া সাহেব বলে ডাকতেই তেরে যেন মারতে এলো, বাবা কি তম্বি, ওকে ধরে আনো আমার কম্ম নয়।
একটু বুঝিয়ে সুঝিয়ে বলেছিল তো নাকি?
হ্যাঁ কর্তা।
বড়কর্তা আরো একটু গম্ভীর হয়ে কি যেন ভাবতে লাগলেন। গায়ে 16 আনা সকলেই মান্য করেন বড়কর্তাকে, একে রাজবাড়ি লোক তাই আবার জমিদার, প্রজাদের উপর খুব যে একটা অত্যাচার করেন তা নয়, তবে কোনো মতেই কারো উদ্ধত্য সহ্য করেন না তিনি, রেগে গেলেই তার জমিদারি রক্ত টক বগিয়ে ফোটে, কড়া মেজাজে কাজ করে যান। লালুর বেয়াদবি অনেক সহ্য করেছেন তিনি, আর নয়। এদিকে লালুর জেদ, জমিদারি হোক বা রাজা মহারাজ যেই হোক, একদম উপরওয়ালা ছাড়া আর কাউকেই মানবে না সে। লালু বলে,
তোদের বড় কর্তা তোদেরই কাছে থাক, বুঝিস, তোকে আবার মানবো কি, তোরা বেটারা যেমন চাষা, তেল মাখানো তোদের স্বভাব, বুঝিস, তেল মাখাকে যা যা, আমার কাছে বড় কর্তা দেখাতে আসিস রে যত সব।
পাইকের মুখে সব শুনে তাই মনে মনে খেপে বোম হয়ে উঠলেন বড় কর্তা। বর্ধমানের এই ছোট্ট গ্রামখানের জমিদার তিনি, প্রতিটি প্রজা তাকে মান্য করে, একমাত্র লালু ছাড়া। লালু মিয়া সামান্য একজন প্রজা, তার এই মাত্রা ছাড়া উদ্ধত্তে কার না রাগ হবে? তাই নিষ্ফল আক্রোশে অনেকটা স্বগতোক্তির মতোই তিনি বললেন,
ওর ব্যবস্থা আমি করছি।
সন্ধ্যের সময় বড়কর্তা কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে মজলিসে বসেছিলেন, এই সময়টা একটু জোর আনতে হয়। গ্রামের বিশিষ্ট কয়েকজন তোষামুদের লোক বসে বসে তার চাটুকারি করে মন জোগায়। কোনোদিন গান বাজনাও হয়। আজকের মজলিশটা অবশ্য অন্য ধরনের হচ্ছিল, বিষয় লালু মিয়া। লালু মিয়া কারো ক্ষতি না করলেও তার হাতে দু একটা চর থাপ্পড় খায়নি এমন লোক এগায় খুব কমই আছে। কাজেই লালুর বেপরোয়া স্বভাবের জন্য অনেক দুষ্ট লোকেরই রাগ ছিল তার উপর। কুচুকরি সুদখোর ও মহাজনেরা তো প্রায় হেনস্থা ভোগ করত লালুর হাতে। সেই সব অভিযোগ শুনতে শুনতেও বড়কর্তার মন বিষিয়ে ছিল লালুর উপর। যা হোক, লালু মিয়াকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তেমন সময় হঠাৎই অপ্রত্যাশিত ভাবে লালু মিয়ার আবির্ভাব হলো সেখানে। লালু এসে বুক ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো সকলের সামনে। অন্যান্য প্রজারা এসে নমস্কার করে সসম্ভ্রমে ভয়ে ভয়ে কথা বলে। লালু কিন্তু ওসবের ধার ধারে না, বেশ রাগত গলায় বলল,
অমন দিন দুপুরে আমাকে ডাকতে পারছিলেন কেন আপনি? জানেন না যে সে সময় মানুষ একটু বিশ্রাম করে?
বড়কর্তা লালুর আপাদমস্তক একবার নিরীক্ষণ করে বললেন,
গলার স্বরটা একটু নামিয়ে আর মাথাটা অল্প হেট করে কথা বলে। মনে রেখো, তুমি হলে আমার সামান্য একজন প্রজা, আর আমি হলাম এ গায়ের জমিদার।
লালু বলল,
তাতে কি হয়েছে? সেই গরমে আপনি যখন তখন ডাকবেন, আর আমাকে ভয় ভয় ছুটে আসতে হবে নাকি?
সবাই তো তাই আসে।
তোমার কথা ছেড়ে দিন, আমার নাম লালু মিয়া। আমি রাজা উজিরও মানি না, জমিদারদেরও পরোয়া করি না। মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোটাই। ধামাই করে কেউ আমার ঘরে ক্ষুদার খাদ্য দিয়ে আসে না, বুঝতে পেরেছেন? অতএব
এত উদ্ধত তোমার?
এটা উদ্ধত কি দেখলেন? তা ওইসব বাজে কথা রেখে এখন বলুন যে কেন রেখেছেন।
তুমি বছরের পর বছর খাজনা দিচ্ছ না, তাই ডেকেছি।
খাজনা? সে আবার কি, কিসের জন্য?
জমির খাজনা। আমার গ্রামে বাস করছ, জমি চষে ফসল ফলাচ্ছ, তার খাজনা?
খাজনা আমি দেবো না, বুঝেছেন? লালু মিয়ার কোনো খাজনা নেই। তার খাজনা খোদাতলার কাছে, জমিদারের কাছে নয়। দুনিয়ার মাটি খোদার দান, বুঝতে পেরেছেন? খোদার সম্পত্তি সবার সম্পত্তি। কাজে খোদার সম্পত্তির কোন জমিদারও নেই, খাজনাও নেই।
বড়কর্তার সমস্ত মুখখানি রাগে লাল হয়ে উঠল, কুচিলতায় ভরে উঠল যেন। প্রচন্ড ধমকের সুরে তিনি দাবড়ে উঠলেন,
লালু মিয়া!
লালু হেসে ফেলল, বলল,
ওতে কোনো লাভ হবে না কর্তা মশাই, বুঝছেন? যতই চেঁচান না কেন, ও খাজনা আমি দিচ্ছি না।
বড়কর্তা সিংহ নাথ করে উঠলেন,
এই কে আছিস কোথায়?
সঙ্গে সঙ্গে আশপাশ থেকে জানা কয়েক শক্তিমান লোক অতর্কিতে গিয়ে ফেললো লালু মিয়াকে।
বেঁধে ফেল বেটাকে, চাপকে ওর পিঠের চামড়া আমি ছাড়িয়ে দেবো। আমার চাবুকটা কোথায়?
বলেই দেয়ালের হুকে ঝোলানো শঙ্কর মাছের চাবুকটা পেরে আনলেন বড়কর্তা। এই অতর্কিত আক্রমণের জন্য লালু একটু প্রস্তুত ছিল না। তাকে লেঠেল দিয়ে আটক করিয়ে বেঁধে ফেলার ব্যবস্থা হয়েছে জানলে আসতই না সে। তবুও লালু মিয়া বোধ হয় অসুরিক শক্তির অধীশ্য ছিল, তাই একবার ঘর ফাটিয়ে হেসে উঠে সহসা তিন হাত লাফিয়ে দাপটের সঙ্গে দুজনের পেটে প্রবল বেগে দুপায়ে লাথি মেরে এবং দুবাহুর প্রচন্ড ঘূর্ণিতে নিজেকে ছিনিয়ে নিয়ে নিমেষে উধাও হয়ে গেল উল্কার মতো। ঘটনাটা যে কি ঘটল তা টের পেতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। লাথি খাওয়া লোক দুটো দুহাতে পেট ধরে গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। সকলে মিলে ধরাধরি করে তাদের শুশ্রূষার জন্য নিয়ে গেল। চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে বড়কর্তা গুম হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর সাপের চোখের মতো ক্রুদ্ধ ও তীক্ষ্ণ চোখে লালুর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে ডাকলেন,
নায়েব মশাই!
শয়তান নায়েব সব্যসাস্ত হয়ে প্রার্থনা করলেন,
বলুন হুজুর।
আমার সমস্ত লেঠেলদের গোপনে তৈরি হতে বলুন। লালু মিয়ে খেপে গেছে, নিশ্চয়ই একটা ভয়ানক কাণ্ড কিছু করে বসবে সে। যেমন করেই হোক এর একটা বিহিত করতেই হবে।
কি বিহিত করবেন?
বড়কর্তা নায়েব মশাইয়ের কানে ফিস ফিস করে কি যেন বললেন। শুনে নায়েব মশাইয়ের হিংস্র মুখ কুটিল আনন্দে ভরে উঠল। গভীর রাত, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, চারিদিক আবিল অন্ধকারে ঢাকা। বড়কর্তা লেঠেলদের নিয়ে সেই ঘন অন্ধকারে পা টিপে টিপে এসে উপস্থিত হলেন লালু মিয়ার বাসায়। লাঠি, সরকি, ভোজালি, তীর, কার সব রকম অস্ত্রই ছিল ওদের সঙ্গে। গরমের দিন লালু নিশ্চয়ই দাওয়ায় শুয়ে থাকবে, কাজে এক কোপে ওর মাথাটা ধর থেকে বিচ্ছিন্ন করে দিতে একটুও সময় লাগবে না। কিন্তু কোথায় লালু? শূন্য দাওয়ায় একটা কুকুর শুয়েছিল, ওদের দেখেই পালালো। নায়েব মশাই তবু দাওয়ায় উঠে ঘরের ভেতর উঁকি মারতেই দেখলেন লালু মিয়া তার বউ ও ছেলেকে নিয়ে পরম নিশ্চিন্তে ঘরের ভেতর শুয়ে আছে। ঘরের কোণে টিম টিম করে একটি রেড়ির তেলের পিদিম জ্বলছে, মাথার কাছে একটি ডা রাখা। সম্ভবত আকস্মিক কোনো বিপদের ভয়েই লালু সাবধানতা। নায়েবের ইশারায় বড়কর্তা উঠে এলেন দাওয়ায়, জানালার ফাঁক দিয়ে একবার ঘুমন্ত লালুকে দেখলেন, তারপর চাপা গলায় লেঠেলদের আদেশ দিলেন বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলতে। একজনকে তীর কার নিয়ে এগিয়ে আসতে বললেন, নিজে সরে এলেন জানালার ধার থেকে। বড়কর্তার আদেশে তীর কার নিয়ে এগিয়ে এলো একজন, এসে একবার বেশ ভালো করে দেখে নিল তার লক্ষ্যবস্তুকে, তারপর দরজার শিকল তুলে দিয়ে অব্যর্থ লক্ষ্য ভেদে তীর নিক্ষেপ করল লালুর বুকে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল লালু।
Of music and life
and entertainment.
FM 89.2, your A to Z's at ABC.
Yacho presents Guasha.
ওর বউ এবং ছেলেটি ঘুম ভেঙে জেগে উঠল, তাদের কাতর কান্নায় সাড়া দিতে এগিয়ে এলো না কেউই। এতেও ক্ষান্ত হলো না জমিদারের লোকেরা। বড়কর্তার নির্দেশেই ফিরে আসবার সময় শুধু একটি দেয়াশলাই কাঠি ধরিয়ে দিয়ে এলো লালু মিয়ার ঘরের চালায়। রাতের অন্ধকারে লালু ও তার বউ ছেলের একই সঙ্গে আসমান ও জমিন এক হয়ে গেল। বড়কর্তার একমাত্র ছেলে বিমল কলকাতায় হোস্টেল থেকে পড়াশোনা করত, ছেলে বড় হয়েছে তাই তার বিয়ে দিয়ে তাকে সংসারি করে জমিদারিতে বসাবেন মনে করে বড়কর্তা চিঠি পাঠালেন ছেলের কাছে। চিঠিতে এও লিখে দিলেন সামনের মাসে অমুক তারিখে বাবা জীবনের বিয়ে ঠিক হয়েছে, অর্থাৎ কোনো রকমে যেন গ্রামে আসতে বিলম্ব না হয়। বিমল চিঠি পেয়ে খুবই আনন্দিত হল। পত্রপাঠ কলেজে মাসখানেকের ছুটি নিয়ে দেশে ফিরল সে, তবে আসবার আগে নির্দিষ্ট দিনক্ষণের কথা কিছু না জানিয়ে আসায় বড়কর্তা ছেলের জন্য গাড়ি ঘোড়া পাঠাবার কোন ব্যবস্থা করেননি। রাত খুব বেশি নয়, শেয়ারা বাজারে এসে মাঠে মাঠে মাইল তিনি যেতে পারলেই গ্রামে পৌঁছানো যাবে। পথে চোর ডাকাতের ভয় তো আছেই, কেননা যে সময়কার কথা বলছি তখন এইসব অঞ্চলে দুর্ধর্ষ সব ডাকাতরা বাস করত। এইসব ডাকাতদের মোকাবেলা করতে কালঘাম ছুটে যেত ইংরেজ সরকারের। বিমল তাই সতর্ক হয়ে গ্রাম অভিমুখে রওনা হল। আকাশ জুড়ে মেঘ করেছে, একটু পরেই বৃষ্টিও নামবে হয়তো, তা নামুক, ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলে হয়। বিমলের হাতে টর্চ, তবু সে পাশে চোর জাগাতের হাতে পড়ে এই ভয়ে টর্চ জ্বালল না। বিমল নিজেও খুব শক্তিমান ছিল, তাই সে সাহস করে খুব সতর্কতার সঙ্গে অন্ধকারে সাবধানে পথ চলতে লাগল। আকাশে বর্ষার মেঘ ঘন হচ্ছিল অনেকক্ষণ থেকেই। বিমল কিছুটা আসার পরপরই সে মেঘের পরিণতি দেখতে পেল, সে কি প্রচন্ড বৃষ্টি সঙ্গে ঝড়। প্রবল বর্ষণে দুর্যোগ যেন ঘনতর হয়ে উঠল। একটি গাছতলায় দাঁড়িয়ে একা বিমল বৃষ্টিতে ভিজে কাঁপতে লাগলো ঠক ঠক করে। এই ঝড় বৃষ্টিতে বিমলের এমনি অসুবিধা হলেও অনেকটা নির্ভয় হলো এই ভেবে যে এই দুর্যোগে আর যাই হোক চোর ডাকাতের হাতে পড়তে হবে না, কারণ তারাও এবার আশ্রয় খুঁজবে। বৃষ্টির দাপট একটু কমলে আবার চলা শুরু করলো বিমল। একটা মাছ পার হয়ে আরেকটা মাছে এসে পড়ল। এমন সময় দেখতে পেল হঠাৎ কোথা থেকে যেন একটা অতিকায় চেহারার দেবী ষাঁড় রণং দেহি মূর্তিতে পথরোধ করে দাঁড়ালো। সামনের দুপায়ের ঘুরের সাহায্যে কাদামাটি আটসাতে আটসাতে ঘন ঘন শিং নাড়া দিতে লাগলো। বিমল দেখল মহাবিপদ, ষাঁড়টা এমন ভাবে পথ আটকেছে যে পাশ কাটাবার উপায় পর্যন্ত নেই। কিন্তু একই ভয়ানক কাণ্ড, ষাঁড়টা যে ক্রমশ বড় হচ্ছে। বড় হতে হতে ষাঁড়টা ক্রমশ পর্বতাকার ধারণ করল। বিমল জমিদারের ছেলে, ভালো খেয়ে মেখে নিয়মিত ব্যায়াম করে সেও কম বলিষ্ঠ ছিল না। এই অলৌকিক দৃশ্যে তাই রীতিমতো ভীত হয়েও সে ভাবটা চেপে বলল, কে তুমি, কেন এমন জাদু দেখাচ্ছ? ষাঁড়টা তার কাঁধ ঝাঁকিয়ে গোত করে একটা শব্দ করল। বিমল বলল, তুমি তো ষাঁড় নও, তুমি কোনো অলৌকিক শক্তির ধারক, বলো তুমি কে? ষাঁড়টা আবার পর্বতাকার ছেড়ে আস্তে আস্তে ছোট হতে লাগলো। তারপর হঠাৎ মাঠময় প্রচন্ড দাপাদাপি করে আবারও সামনে এসে দাঁড়ালো। প্রবল বর্ষণ থেমে গেলেও টিপ টিপ করে তখনও বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। সেই আলোয় বিমল দেখতে পেল বৃষ্টির জল ষাঁড়ের গায়ে লাগছে না। ষাঁড়টা একবার থমকে দাঁড়ালো, তারপর আবার বর হতে লাগলো টিপ টিপ করে। বিমল বলল, কেন তুমি আমাকে পথ চলতে দিচ্ছ না? প্রত্যুত্তরে বিশাল ষাঁড় ঘন ঘন শিং নাড়ল। বিমল আবারও বলল, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন তুমি এইভাবে পথরোধ করেছ আমার? ষাঁড় মানুষের গলায় বলল, তুই না করলেও তোর বাবা করেছে। আমার বাবা কি ক্ষতি করেছে তোমার? তুমি কে? একটা প্রচন্ড অর্থবাসী সঙ্গে উত্তর এলো।
আমি তোর জল, আমার নাম লালু মিয়া।
চমকে উঠল বিমল, লালু মিয়া? পত্র মারফত সে জেনেছিল লালুর মৃত্যুর খবর, কিন্তু কে, কেন এবং কিভাবে তাকে মেরেছিল তা সে জানত না। তাই বলল, তোমার মৃত্যু সংবাদ আমি পেয়েছি, তবে তোমার ব্যাপারে কিছু মাত্র আমি জানি না, আমি সম্পূর্ণ নির্দোষ, অতএব আমাকে ভয় না দেখিয়ে পথ ছাড়।
আমি তোকে ভয় দেখাতে আসিনি রে নির্বোধ, তোকে মারতে এসেছি, আমি প্রতিশোধ নিতে চাই।
আমার অপরাধ?
তোর অপরাধ, তুমি নিষ্ঠুর জমিদারের ছেলে, তোর বাবার নৃশংস কাপুরুষের মতো আমাকে হত্যা করেছে। শুধু আমাকে নয়, আমার নিরপরাধ বউ, আমার বড় আদরের সন্তান হাসানকেও রেহাই দেয়নি সে। আমার বুকের মালিক আমার চোখের সামনে ঝলসে গেল, রাতের অন্ধকারে আমার সুখের ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মারলো তোর বাবা। ওই দেখ সেই আগুন, এই আগুনে তোকেও পুড়িয়ে মারবো বলে আমি বড় আশায় দিন গুনছিলাম।
বিমলের চোখের সামনে হঠাৎ মাঠের মাঝখানে এক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই আগুনে একটা কুড়ি ঘর পুড়ছে, আর ঘরের মধ্যে প্রাণান্ত চিৎকার করছে, অগ্নিদগ্ধ হচ্ছে তিনটি মানুষ। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! মানুষগুলো বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না। একটি পুরুষ, একটি নারী ও একটি শিশু দগ্ধ হচ্ছে সেই আগুনে। বিমল জ্ঞান হারালো। একটু পরেই আবার জোর বৃষ্টি নামলো। সেই বৃষ্টির জল চোখে মুখে যেতেই সম্বিত ফিরে পেয়ে আবার উঠে বসল বিমল। চারদিকে সেই ঘন অন্ধকারে ঢাকা, একটু আগেই দেখা ঘটনার দৃশ্যটা ওর দুঃস্বপ্ন বলেই মনে হলো। আবার পূর্ণ উদ্যমে এগিয়ে চললো সেই গ্রামের দিকে। এই মাঠ পেরোলে আরেকটি মাঠ, তারপরেই ওদের গ্রাম। কিন্তু না, কিছু পথ যাওয়ার পর আবার সে ভয়ঙ্কর ষাঁড় এসে পথরোধ করে দাঁড়ালো। রক্তচক্ষুতে বলল,
যাবে কোথায় বাছা দাওয়ান, মৃত্যুর জন্য তৈরি হ।
বিমল বলল, বেশ হলাম, তবে একটা কথা, তুমি বলছো আমার বাবা তোমাকে এবং তোমার বউ ছেলেকে কাপুরুষের মতো হত্যা করেছে, কিন্তু তুমি নিজেও কি আপসেই কাজ করছো না?
না,
আমি তো অতর্কিত আক্রমণে হত্যা করতে চাইছি না, তোকে জানিয়েই এই কাজ করছি।
মানলাম, কিন্তু সত্যি যদি তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করতে না চাও, তাহলে অমন সাংঘাতিক রূপ ধারণ না করে সমমূর্তিতে দেখা দিয়ে আমার মোকাবেলা করো।
তাতে লাভ? আমি অসুরের শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, এখন প্রেতজনী প্রাপ্ত হয়ে আরো আরো অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়েছে।
ওসব বাজে কথা রেখে তুমি তোমার আসল যুদ্ধ ধরো। বলার সঙ্গে সঙ্গেই যেন ভোজবাজি হয়ে গেল, লালু মিয়া পূর্বরূপ ধারণ করে আবির্ভূত হলো বিমলের সামনে। মানুষের কলেবরে অর্থাৎ আগে যেমন দেখতে ছিল ঠিক তেমনই চেহারা হয়ে গেল তার। এরপর শুরু হলো ভূতে মানুষের তুমুল লড়াই। সারা রাত ধরে দুজনে ভীষণ লড়াই করতে লাগলো। সে এক রোমাঞ্চকর দৃশ্য। এইভাবে আকাশের সুখ তারা উজ্জ্বল হয়ে উঠল ক্রমশ। এই অশরীরী অলৌকিক শক্তির সঙ্গে লড়াই করে বিমল ক্লান্ত হয়ে পড়ল। বেশিক্ষণ বুঝতে পারল না, সে অবসন্ন দেহে মাটিতে পড়ে গেল। লালু মিয়া ভয়ঙ্কর রূপ ধরে দুহাতে তুলে নিল তাকে। বিমল কাতর গলায় বলল,
না, আমাকে আমাকে মেরো না, আমাকে ক্ষমা করো লালু ভাই।
লালু মিয়া বলল,
অনেক আগেই তোকে শেষ করে দিতাম, শুধুমাত্র তোকে আমি তিল তিল করে মারব প্রতিজ্ঞা করেছিলাম বলেই লড়াই শেষ করার ছলে অনেকক্ষণ বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিলাম। এখন ভোর হয়ে আসছে, দিনের আলো ফুটে উঠলে আমার শক্তি আর কাজ করবে না, তাই তোকে শেষ করেই আমি বিদায় নেব
বলে বিমলের বুক চিরে চৌ চৌ করে ওর সমস্ত রক্তটুকু শুষে নিয়ে ওকে ওর বাড়ির দেউড়িতে শুয়ে দিল। সকালবেলা চাকর ও দারোয়ানের চিৎকারে ছুটে এলো সবাই। বড় কর্তা বিমলের মা ছেলেকে বুকে নিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। গ্রামের লোকজন ছুটে এলো। রক্তাক্ত ও কর্দমাক্ত বিমলের চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলো সকলে। কেউ ভেবেই পেল না বিমলের এইরকম দশা হলো কি করে। একটু পরে জ্ঞান ফিরল বিমলের, তবে কিনা ওর প্রাণবায়ু শেষ হয়ে আসছে তখন। তবুও অতি কষ্টে গত রাতের ঘটনাটা সকলকে বলে মা বাবার পায়ের ধুলো মাথায় নিয়ে চিরনিদ্রায় ঢলে পড়ল সে। সারা বাড়িতে কান্নার রোল উঠল। বিমলের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিভে গেল এই বংশের শেষ প্রদীপটি। এই গল্পের এখানেই শেষ। ঘটনাটা পুরনো হলেও যে মাঠে লালু মিয়ার সঙ্গে বিমলের ওই রোমহর্ষক ব্যাপারটি ঘটেছিল সেই মাঠকে আজও লোকেরা লালু মিয়ার মাঠ বলে। অনেকে বলে কালো মতো একটা সার নাকি এখনো মাঝে মধ্যে গভীর রাতে ওই মাঠের মাটিতে ধুলো ঝড় উড়িয়ে উন্মাদের মতো ছুটোছুটি করে। তাই হাজার কাছ থাকলেও রাতভিতে ওই মাঠের ধারে কাছেও যায় না কেউ।
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সঙ্গে আছি শারমিন এবং শুনছেন এবিসি রেডিও ফার্ম 89.2। আর এতক্ষণ শুনলেন গল্প লালু মিয়ার মাঠ, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা, যেটা পড়ে শোনালো সেতু। আর এখন চলে যাব আজকে কুয়াশার মূল কাহিনীতে। আজকে কুয়াশার মূল কাহিনী লিখেছেন মশিউর রহমান শান্ত। এখন শুনবো গল্পটির প্রথম পর্ব, তারপর আবার ফিরে আসছি। তার আগে জানিয়ে দেবো কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং, এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ। কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম এয়ারটেলে, 107টি SMS এবং 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *778*2525#। চলুন তাহলে শুনি আজকে কুয়াশার গল্পের প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। মাশফিক বারান্দায় বসে কফি খাচ্ছে। কফি খাওয়াটা মাশফিকের ছোটবেলার নেশা। সবকিছুর একটা শুরু থাকে, তারপর কিভাবে যেন সেটা নেশা হয়ে যায়। মাশফিকের কফির নেশার জন্য একমাত্র যে ব্যক্তি দায়ী তিনি হচ্ছেন মাশফিকের বাবা। ওই ভদ্রলোক বেঁচে থাকা অবস্থায় সারাদিন কফি খেতেন, সে অভ্যাস কিভাবে যেন ছেলের মধ্যে দিয়ে গেছেন তিনি। মাশফিকের শুধু যে কফি খাওয়ার মতো বদ অভ্যাস আছে তা না, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ঘুরতে চলে যাওয়া, মাসের পর মাস দাড়ি না কামিয়ে ঘোরাফেরা করা, নিজের মনে নিজে পাগলের মতো হাসাহাসি করা, এছাড়া আরো অনেক বদ অভ্যাস আছে মাসফিকের। কিন্তু মজার বিষয়, ওর এই খামখেয়ালি আচরণের কারণেই মায়া মাসফিককে ভালোবেসে ফেলে। খুব বেশি দিন না, 3 মাসের প্রেম, অতঃপর বিয়ে। বিয়ের ব্যাপারে মাসফিক বেশ ভালোই উদাসীন ছিল। তেমন আত্মীয় স্বজন মাসফিকের নেই, যারা আছেন তাদের সাথেও খুব একটা যোগাযোগ নেই, তাই বিয়েটা ঝামেলায় মনে হয়েছিল মাসফিকের কাছে। কিন্তু যেভাবে প্রেমটা মায়া শুরু করেছিল, ঠিক সেভাবেই বিয়ের ব্যাপারটাও মায়ার বাড়ি থেকেই কিভাবে যেন সমাধান হয়ে গেল। মায়ার পুরো নাম ইশরাত জাহান মায়া। বিয়ের পর এক একদিন এক এক নামে তাকে ডাকে মাসফিক, কখনো ইশরাত, কখনো মায়া, কোনোটাই শুনতে খারাপ লাগে না মায়ের কাছে। খারাপ লাগে তখনই যখন মাসফিক তাদের পারিবারিক ব্যবসাতেও মন না দিয়ে উদাস হয়ে থাকে। মাসফিক যেভাবে বারান্দা দাঁড়িয়ে কফি খাচ্ছে, মনে হয় না তার সাথে এখন কথা বলা ঠিক হবে। তারপরেও মায়া মাসফিকের সামনে গিয়ে দাঁড়ালো।
কফি কি খুব বাজে হয়েছে নাকি?
না, ঠিক তা না।
বিকেলে চলো না যাই কফি শপে, খিলগার ওখানে না অনেক কফি শপ করেছে।
ওখানে মানুষের ভিড় দেখেছো? আর আমার কোল্ড কফি ভালো লাগে না, যদি ভালো লাগতো তবু এত ভিড়ওয়ালা জায়গায় গিয়ে কফি খেতাম না।
আচ্ছা তুমি এমন কেন বলো তো, কোনো কিছুই পজিটিভলি নিতে পারো না, জিনিস ভালো বানায় বলেই তো ভিড়, তাই না?
এটা ব্লাড গ্রুপ না, সো পজিটিভ নেগেটিভ বলে কিছু নেই।
আচ্ছা বাদ দাও, স্বাদে তো যাবে।
হুম, তা যাওয়া যায়।
আচ্ছা তোমার ব্যবসা ঠিক মতো চলছে তো?
ছাদে গিয়ে কি তুমি ব্যবসায়িক আলোচনা করার প্ল্যান করেছো নাকি?
আরে না না, আসলে হয়েছে কি, মা বলছিল।
আন্টি আবার ব্যবসা নিয়ে কি বলবে?
মা বলছিল তোমার কর্মচারীগুলো নাকি তোমাকে ঠকায়, তুমি একটু আলাভোলা টাইপের মানুষ তো, তাই আর কি মা বলছিল আমিও যেন মাঝে মাঝে তোমাকে ব্যবসাপাতি কেমন চলছে সেটা একটু জিজ্ঞেস টিজ্ঞেস করি আর কি।
সত্যি আন্টি এটা বলেছে? খুব মজা পেলাম, আমি ব্যবসা না বুঝলেও পাতি ঠিকই বুঝি, তাই আন্টি কেমন চিন্তা করতে বলো না।
মা কেমন সেটা তো বুঝোই না।
যাই হোক, আমি ছাদে যাচ্ছি, তুমি আসার সময় 2 কাপ কফি নিয়ে এসো, কফি খেতে খেতে তোমার সাথে একটা ব্যাপার শেয়ার করব।
তুমি যাও, আমি ঠিক 10 মিনিটের মধ্যেই আসছি।
মাসফিক ছাদে গিয়ে দোলনার উপর বসলো। আলাভোলা টাইপের মাসফিককে আসলে বোঝা মুশকিল, কখনো মনে হয় সে আসলে অনেক চালাক, আবার কখনো মনে হয় এই দুনিয়া ভেস্তে গেলেও তার কিচ্ছু যায় আসে না। তবে মাসফিকের মাথা একটা আইডিয়া ঘুরছে, বেশ কয়েকদিন হলো তার ঢাকাতে দম বন্ধ লাগছে। যেহেতু মাসফিকের বিয়েটাও নতুন, হানিমুনেও কোথাও যাওয়া হয়নি, সুতরাং একটা ট্যুর তো দেয়া যেতেই পারে। মাসফিক ট্যুর নিয়ে আরো কিছু চিন্তা ভাবনা করবার আগেই মায়া চলে আসলো। মায়ের চেহারায় অদ্ভুত একটা মায়া আছে, যা দেখলে মনের মধ্যে ঠিক কেমন যেন করে ওঠে মাসফিকের। কফিতে চুমুক দিতে দিতে মায়ের দিকে তাকিয়ে মাসফিক বলল,
তোমাকে নিয়ে তো কোথাও যাওয়া হলো না, কোথায় যাওয়া যায় বলো তো?
বাবা তুমি বলছো এই কথা?
কেন, আমি বলতে পারি না?
না বলতে পারো, কিন্তু যেভাবে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাও, তোমার কথা বিশ্বাস করতেও কষ্ট হয়।
আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই, তাই তুমি এসব কথা বলছো। কলেজ লাইফে আমি কয়বার না বলে ঢাকার বাইরে চলে গিয়েছি সেটার হিসাব আমার কাছেও নেই।
থাক বাবা, তোমার কলেজ লাইফের গল্প শোনার দরকার নাই, তুমি যেহেতু ঘুরতে যাওয়ার কথা বলেছো, চলো না আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি, মুন্সিগঞ্জের দেবক বাজার, অনেক মজা হবে।
কি নাম বললে?
দেবক বাজার।
এরকম উদ্ভট নামের কোনো জায়গায় আমি যেতে পারবো না, অন্য কোনো জায়গা থাকলে সাজেস্ট করতে পারো।
কক্সবাজার যাবে কিংবা নীলগিরি, চলো না পাহাড় দেখে আসি।
আরে ধুর, তোমার সাথে প্ল্যান শেয়ার করাই বোকামি, আমরা তো কমন কাপল না যে আমরা কক্সবাজার, বান্দরবান এগুলোতে যাব। আমরা এমন কোন একটা জায়গায় যাব যেখানে মানুষ সচরাচর যাবার প্ল্যান করে না, একদম মনে করো অজপারাগা।
ব্রেক নাও, ব্রেক নাও।
মানে?
মানে এত বড় ডায়লগ দেওয়ার আগে ব্রেক নাও, তুমি যাবে অজপারাগা? আচ্ছা ধরে নিচ্ছি আমরা এমন কোন একটা গ্রামেই গেলাম, যদি অ্যাক্সিডেন্টে আমাদের থাকা খাওয়ার প্রবলেম হয় তখন কি হবে বলো তো?
এটাই তো অ্যাডভেঞ্চার, প্রবলেম হলে আমরা কি করি? এটাই তো দেখার জন্য আমরা যাব।
আমরা কাপল, আমরা তো অ্যাডভেঞ্চার শো এর হোস্ট না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো?
কি মনে হয়?
তুমি ফটোগ্রাফার হলে খুব ভালো করতা। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতাম আর অনেক মজার মজার ছবি তুলতাম।
খারাপ কি, এখনো তো সময় আছে, হয়ে যাব নাকি?
হুম, হয়ে যাও।
কি হলো, কই যাও?
আচ্ছা তুমি একটু বসো, আমি চুলায় তরকারি দিয়ে এসেছি, একদম ভুলে গেছি, একটু পরেই আসছি।
মাঝে মাঝে কিছু প্ল্যান কেবল প্ল্যানই থেকে যায়। ছাদের উপর বসে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানটা অনেকটা সেরকম। সেদিনের পর এক সপ্তাহ হয়ে গেল, কোথাও ঘুরতে যাওয়া হলো না মায়া এবং মাশরুকে। মায়ের অবশ্য এই নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। মায়া দেখতে যেমন মায়াবতী, ঠিক তেমনি বউ হিসেবেও যথেষ্ট লক্ষ্মী। তাই বারবার মাশরুকের কানের কাছে গিয়ে কিছু বলতে একদমই ভালো লাগে না তার। তবে ইদানিং মাশরুককে একটু পরিবর্তন হতে দেখছে মায়া, তবে পরিবর্তনটা খুব পজিটিভ। আগের মতো কবি কবি ভাব নিয়ে উদাস হয়ে বসে থাকা ভাবটা অনেকখানি কমেছে। ঠিক মতো ব্যবসার দেখাশোনা করছে সেটাও বোঝা যাচ্ছে। বিয়ের পর নাকি সবাই একটু একটু পরিবর্তন হয়, মাশরুকও একটু হচ্ছে, এটাই বা মন্দ কি? দুপুরে মায়া একা বাসায় কাজ করছিল, মাশরুক সেই সকালে বের হয়েছে, দুপুরে ফেরারও কথা না। তারপরও হঠাৎ করেই কলিং বেল বেজে উঠল।
আরে মা, তুমি?
হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই।
ফোন দিয়ে আসবা না, কোথায় যাচ্ছিলে মা?
কোথাও না, তোর এখানেই আসলাম। আর আশ্চর্য তো, আর তোর বাসায় আসতে হলেও কি তোকে আগে জানিয়ে আসতে হবে?
আরে ধুর মা, আমি কি সেটা বলেছি নাকি? আচ্ছা বলো তো, কি খাবে? চা দিব নাকি আগে লেবুর শরবত করে দিব?
আমার জন্য অস্থির হতে হবে না, আমি কোনো বাইরের মানুষ না। তুই বরং কিনি সারা একটু চা দে আমাকে, সেটাই খাই। মাশরুক কি বাসায় নেই?
না তো মা, ওই যে সকালে বের হয়েছে, মনে হয় বিকেলের মধ্যে চলে আসবে।
ব্যবসা ঠিক মতো দেখছে তো?
হ্যাঁ মা, একদম ঠিক।
পুরুষ মানুষ যত ব্যস্ত থাকবে ততই ভালো, নতুবা মেয়েই সব ঢুকে যায়।
ধুর, খিদে বলো না মা।
যা বলছি ঠিকই বলছি রে। আর শোন, তোদের এই বাড়ি নিয়ে কিন্তু অনেক গুঞ্জন আছে, আমি নিজ কানে শুনেছি, সত্যি মিথ্যা সেটা জানি না। তুই কিন্তু সন্ধ্যার পর কখনো একা একা ছাদে যাবি না, আর যদি যেতেও হয় তাহলে চুল যেন খোলা না থাকে।
আচ্ছা আচ্ছা বাদ দাও তো মা, মানুষ কি বলে না বলে সেটা দিয়ে কি বা আসে যায়। আমি এতদিন হলো থাকছি, কই আমার চোখে তো কখনো কিছুই পড়লো না, সব শুধু মানুষের চোখেই পড়ে।
পড়ুক আর না পড়ুক, তোর সাবধানে থাকতে দোষ কি?
হুম, তা অবশ্য ঠিক বলেছ।
এখন থেকে এসব ব্যাপারে একটু খেয়াল রাখবি, বুঝেছিস?
আচ্ছা বাবা, ঠিক আছে।
মানুষ যখন যেটা নিয়ে ভাবতে শুরু করে, কোনো না কোনোভাবে প্রকৃতি সেটাকেই তার সামনে নিয়ে আসে। অতি প্রাকৃত কোনো ব্যাপারে খুব একটা বিশ্বাস নেই মায়ের, আবার অবিশ্বাসও নেই। দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব না, এটা বেশ ভালো করে বুঝতে পারে মায়া। তবে মাঝরাতে একদিন হঠাৎ করে কান্নার শব্দে ঘুম ভেঙে গেল মায়ার। কান্নার শব্দটা ঠিক কোন জায়গা থেকে আসছে সেটাই ঠিক ধরতে পারছে না মায়া। একবার মনে হলো তাদের বাড়ির থেকে একটু দূরের কোনো বাড়িতে, কিন্তু একটু পরেই মনে হলো কান্নার শব্দ আসছে পাশের ঘর থেকে। মায়া বিছানা থেকে উঠে বসল। মাশরুক যেভাবে ঘুমোচ্ছে, সে ঘুমের মাঝ থেকে মাশরুককে ডাকা ঠিক হবে না বলে মনে হলো মায়ের কাছে। তাই একা একাই পাশের ঘরে কি হচ্ছে দেখার জন্য উঠে দাঁড়ালো মায়া এবং এগিয়ে গেল পাশের ঘরের উদ্দেশ্যে।
কে কে কাঁদছে এখানে? কে 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 ওখানে?
না, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো।
এই কে তুমি? আমি কি তো লাইট চালাচ্ছি। কে কে তুমি?
এই কি হয়েছে তোমার? মায়া, এই মায়া,
একটা বাচ্চা মেয়ে, একটা।
হ্যাঁ বলো কি হয়েছে, এখানে বাচ্চা মেয়ে আসবে কোথা থেকে?
আমি জানি না, সত্যি জানি না, তবে বিশ্বাস করো কেউ এখানে বসে কাঁদছিল।
কাঁদলে কাঁদুক, তোমার এখানে আসার দরকার কি ছিল? চলো ঘুমোতে চলো।
সত্যি কেউ একজন কাঁদছিল।
বাদ দাও তো, চলো ঘুমোতে চলো।
মাসফিকের কাছে বেশ বড় একটা খটকা লাগলো। মায়ের হঠাৎ করে এমন ভাবে চিৎকার করার কথা না, সেরকম মেয়ে মোটেই নয় মায়া। কোনো কিছু একটা তো অবশ্যই হয়েছে, অথবা এমনও হতে পারে মায়ের হ্যালুসিনেশন টাইপের কিছু হয়েছে। যদি সেটা হয়েও থাকে তাহলে সেটার পেছনেও কারণ তো অবশ্যই আছে। অনেক কিছু চিন্তা ভাবনা করে মাসফিক চিন্তা করলো এটা নিয়ে আর কোনো কথাই বলবে না। সমস্যাকে যত পাত্তা দেওয়া হয় ততই সেটা মানুষকে পেয়ে বসে। এর চেয়ে অনেক ভালো হয় সেদিন যেভাবে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল সেই প্ল্যান অনুযায়ী কোথাও ঘুরতে চলে যাওয়া, নতুন কোনো অভিজ্ঞতা নেওয়া, মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে। মাসফিক পরের দিনই রাতের ঘটনাকে এমনভাবে এড়িয়ে গেল যেন রাতে কিছুই হয়নি। নাস্তা খেতে খেতে মায়াকে বলল,
রাতে এটা কি যে হলো?
বাদ দাও তো, শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, আমি এখন যেটা বলবো ঠিক সেটাই করবে।
কি করতে বলছো?
আরে এত সিরিয়াস হচ্ছো কেন? চোখ বন্ধ করো।
করলাম।
তুমি ভুলেও আমার চেহারা কল্পনা করবে না, না করে একদম এক মিনিট চোখ বন্ধ করে রাখো।
সে তো চলে আসছে তো।
তাহলে খুলে ফেলো।
কি ব্যাপার বলতো, কল্পনা করতে না বললে তারপরও তোমার চেহারাটাই দেখতে পেলাম, অদ্ভুত তো।
আমার চেহারার জায়গায় অন্য কারোটা বললে তুমি তাকেই দেখতে পেতে। আমরা মানুষরা অদ্ভুত, যেটা নিয়ে চিন্তা করতে না বলবো সেটা নিয়েই আমাদের ব্রেন সবচেয়ে বেশি চিন্তা করবে। তাই আমি তোমাকে আলাদা করে কিছু বলতে চাই না, শুধু বলছি ঘুরতে যাব। এখন বলো কোথায় যাবে?
কি ওই যে অজপাড়াগা টাইপের কোথায় যাবার যে প্ল্যান ছিল সেটার কথা বলছো?
হ্যাঁ সেটার কথাই বলছি, এমন কোথাও গিয়ে আমরা উঠবো যেখানে আসলেই মানুষজন তেমন একটা যায় না।
মানুষজন না গেলে আমরা গিয়ে করবোটা কি? আমরা তো আর পশু পাখি না।
আমরা গিয়ে আমাদের মতো সময় পার করব।
তাহলে তুমি বলো কোথায় যাবে?
আমি খোঁজ নিয়ে চারটা অজপাড়াগায়ের নাম লিখেছি, চারটা কাগজে লেখা, তুমি যেটা তুলবে আমরা সেটাতেই ঘুরতে যাব। আমাদের গাড়ি নিয়ে যাব না, যাব সাধারণ মানুষের মতো ভেঙে ভেঙে, বাস রিক্সা ভ্যান যেভাবে যায় আর কি। তারপর নিজেদের মতো করে দুই দিন থেকে তারপর চলে আসব।
কই তোমার সেই কাগজ? কই
নাস্তা শেষ করো, তারপর লটারি করছি।
হুম সেটাই ভালো হবে।
নাস্তা শেষ করে মাসফিক এবং মায়া লটারি করতে বসলো। মাসফিক ডিসিশন নিয়েছে আজ আর বের হবে না, একদিন ব্যবসার খোঁজ না নিলে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না। তাছাড়া সে এমন কোনো ব্যবসায়ী না যে তার কাছে ব্যবসায়ী সবকিছু। কিন্তু লটারিতে যে অজপাড়াগায় নাম আসলো সেই গ্রামের নাম মায়া আগে কখনোই শোনেনি। শিফলতুলি, দিনাজপুরের অনেক ভেতরের একটা গ্রাম। মায়া মাসফিককে বলল,
আচ্ছা আমরা কবে যাচ্ছি সেটা আগে বলো তো।
কেন, কালকে?
সত্যি?
হ্যাঁ।
শিফলতুলি নামই আমি আগে কখনো শুনিনি, তুমি রাস্তা চিনলে তো?
আচ্ছা রাস্তা চেনার কি আছে, এরকম বাচ্চাদের মতো কেন প্রশ্ন করো?
না তা না, আমার শুধু একটা জায়গায় না একটু টেনশন হচ্ছে।
কোন জায়গাটা নিয়ে টেনশন হচ্ছে?
ধরো আমরা রাতে কিংবা সন্ধ্যায় ওখানে পৌঁছানোর পর যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে?
তুমি না মাঝে মাঝে খুব পেইন দাও। আচ্ছা এত চিন্তা তোমার মাথায় কোত্থেকে আসে? যদি বিপদে পড়ি পড়বো এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই।
আর যদি কোনো রিসোর্ট না পাই, আর পেলেও যদি সেটা সেফ না হয় তাহলে?
এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, অ্যাডভেঞ্চারাস কিছু করতে যাচ্ছি সেটাই ভাবো, এত নেগেটিভ ভাবার কিছু নেই।
আচ্ছা যাও আর ভাববো না।
হুম, ব্যাগগুলো গুছিয়ে ফেলো, খুব বড় ব্যাগ নেওয়ার দরকার নেই, যাচ্ছি তো মাত্র দুই দিনের জন্য। আর শোনো, কই যাচ্ছি না যাচ্ছি এগুলো বাচ্চাদের মতো তোমার মাকে বলতে যেও না, আমার এটা একদম পছন্দ না।
এখন কিন্তু ঝগড়া লাগবে মাসফিক, তোমার কি ধারণা আমি সব কথা কি আমার মাকে বলি?
আমার কোনো ধারণা নাই, সো এখন ঝগড়া করবার কোনো প্রশ্নই আসে না। তুমি ব্যাগ গুছিয়ে ফেলো, আমি একটা সিগারেট ধরাই।
যা খুশি করো, আমি ব্যাগ গুছাতে গেলাম।
শিফলতলির উদ্দেশ্যে মায়া এবং মাসফিক পরের দিন রওনা করল। দূরত্ব আসলেই অনেক বেশি, ভোরে রওনা হলেও পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 9টা বেজে গেল। শিফলতলিতে নেমে মাসফিক দেখল, শূন্য একটা গ্রাম, মনে হচ্ছে এখানে সবাই আগেই ঘুমিয়ে গেছে, কিংবা এখানে সবাই ঘুমিয়েই থাকে। কোথাও তেমন কোনো সাড়া শব্দ নেই। অনেক দূর হেঁটে আসার পর হঠাৎ একটা রিক্সা দেখা গেল। মাসুক তড়ি ঘড়ি করে রিক্সায় উঠে বসল। মায়াকে দেখে বোঝা যাচ্ছে যে সে চরম মাত্রায় বিরক্ত। বিরক্ত বললেও ভুল হচ্ছে, মাসুকের কথায় এরকম অজানা অচেনা গ্রামে আসাই ঠিক হয়নি। অচেনা অজানা একটা জায়গা, রাত প্রায় 10টা বাজে, যদি কোনো বিপদ আপদ হয় কেউ বাঁচাতেও আসবে না, আর রিক্সাওয়ালাটাও অদ্ভুত। মাসফিক এবং মায়াকে উঠিয়ে জিজ্ঞেসে করেনি কোথায় যাবেন বা কত ভাড়া। মাসফিক নিজে থেকে রিক্সাওয়ালাকে বলল,
আচ্ছা ভাই, এইখানে কোনো রিসোর্ট কিংবা আবাসিক হোটেল আছে?
নিয়ে যাইতেছি।
এত বেশি নির্জন কেন রাস্তাঘাট?
এখানে অহন মেলা রাত, আপনি চিন্তা নিয়েন না, আপনারে সঠিক জায়গায় পৌঁছায় দিনে।
খুব মজা লাগছে না এখন?
মজা না লাগার তো কিছু দেখছি না, আমরা তো ইচ্ছে করেই এখানে আসলাম।
তোমার অ্যাডভেঞ্চার দেখে এখন আমার মেজাজ খারাপ লাগছে, সত্যি মেজাজ খারাপ লাগছে। কেমন না কেমন রিসোর্টে যাচ্ছি একমাত্র উপরওয়ালাই জানে।
আচ্ছা ভাই, আর কতক্ষণ লাগতে পারে বলেন তো?
বেশিক্ষণ লাগবো না, আপনাদের ঠিক জায়গায় পৌঁছাইয়া দেওয়া আমার দায়িত্ব, এটা নিয়ে ভাববেন না।
এমন এক জায়গায় আসছো এখন তো চাইলেও ঢাকায় ব্যাক করতে পারবে না।
কেন, তোমার কি ঢাকা যেতে ইচ্ছে করছে নাকি?
ইচ্ছে করছে কিনা জানি না, তবে এমন জংলা গ্রামে না রাত পার করতে মন সায় দিচ্ছে না।
সামনের গলি দিয়ে হাইটটা ডাইনে যাইবেন, তাইলেই আপনাদের যাওয়ানোর জায়গা পাইয়া যাইবেন।
ঠিক আছে ভাই, মা নামো।
রিক্সা থেকে নেমে মায়া এবং মাসফিক ডান পাশের গলিতে গিয়ে থমকে গেল। সেখানে কোনো হোটেল বা রিসর্ট নেই, গলির শেষ মাথায় একটা বড় কবরস্থান। ঈশ্বরে কি মনে করে তাদের দুজনকে কবরস্থানের সামনে নামিয়ে গেল সেটা বুঝতে পারলো না মাসফিক এবং মায়া। মায়ের রাতের বেলা কবরস্থানের কাছে এসে বেশ ভালোই ভয় পেল, তার চাইতে বেশি ভয় পেল যখন দেখলো কবরস্থানের ভেতর থেকে কেউ একজন সাদা চাদর পরে বের হচ্ছে। সে মাসফিকের দিকে তাকিয়ে বলল, কিছুই তো বুঝতে পারছি না, রিক্সাওয়ালা আমাদের কবরস্থানের সামনে কেন নামিয়ে দিয়ে গেল?
অদ্ভুত, আমিও বুঝলাম না।
আচ্ছা, দূর থেকে না কেউ একজন আসছে, এখানে দাঁড়াবে নাকি রাস্তার ওদিকে যাবে?
কবরস্থানের ভেতরে এই লোক কি করছে? রাতের বেলা তো কাউকে জিয়ারত করতে দেখিনি কখনো।
ভূত প্রেত না তো?
ভূত প্রেত হলে এত স্পষ্ট দেখা যেত।
কি জানি বাবা, আমার তো কিছুই ভালো লাগছে না। আচ্ছা, ওই লোক কি আমাদের দিকে আসছে নাকি?
হুম, এমনটাই তো মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও, দেখি কি বলে।
আপনারা দুজনই?
হ্যাঁ, কিন্তু দুজন হলেও যা একজন হলেও তো তাই। হঠাৎ এই প্রশ্ন করলেন কেন? আর আপনি এত রাতে কবরস্থানে কি করেন?
অপেক্ষা, আপনাদের জন্য অপেক্ষা।
আমাদের জন্য অপেক্ষা মানে?
মজা নিলাম। গ্রামে আগন্তুক কেউ আসলে সবার প্রথমেই এদিকে আসে। আশ্রয়ের জন্য কবরস্থান খারাপ না।
মানে কি বলতে চাচ্ছেন? কবরস্থানে কেউ আশ্রয় নেবে কেন?
আপনাদের হোটেলের রুম দরকার? চলেন দেখাই দিই। আমি এখানকার এমন একজন মানুষ যাকে রাত 3টা 4টা বেশিও সজাগ পাওয়া যায়। আমি কবরস্থান দেখাশোনা করি।
আমাদের হোটেলের রুম দরকার এই খবর আপনি কিভাবে পেলেন?
রিক্সাওয়ালা সেজন্যই আপনাদের এখানে রেখে গেছেন। ভয় ডরের কারণ নাই। আসেন, আমার পিছন পিছন আসেন।
এই লোকের পিছনে যাওয়ার প্রশ্নই আসে না। আরেকটা রিক্সা করো না, আমরা ব্যাক করব। এখানে থাকতে ইচ্ছে করছে না।
আরে চলো না, গিয়ে দেখি কি হয়। কবরস্থানে রাত কাটানো পাবলিক, আমার কাছে তো ইন্টারেস্টিং মনে হচ্ছে।
কানাকানি করতেছেন কেন, যাবেন না?
হ্যাঁ হ্যাঁ চলুন।
89.2, we play the coolest music.
Piacho presents Guasha.
চলছে একটা প্রেজেন্স কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2 তে, সাথে আছে শারমিন এবং শুনছেন আজকে কুয়াশার মূল কাহিনী। কাহিনীতে আমরা শুরুতে দেখেছি মাশফিক এবং মায়া স্বামী স্ত্রী, তাদের নতুন বিয়ে হয়েছে এবং মাশফিক মানুষ হিসেবে একটু আলাভোলা টাইপের। বিয়ের পরে মাশফিক এবং মায়া দুজনেই কোথাও বাইরে যায়নি, হঠাৎ করে মাশফিক প্ল্যান করে সারপ্রাইজ দিতে চায় তার স্ত্রীকে, একটা কোথাও বেড়াতে যাবে, কিন্তু বেড়ানোর জায়গাটা হবে একটু অদ্ভুত টাইপের। সাধারণত সবাই যেরকম হানিমুনে যায় সেরকম না। তো পরে একটা সময় মাশফিক লটারি করে মায়াকে সারপ্রাইজ দেয় এবং লটারিতে যে নামটা ওঠে সে নামটা হচ্ছে শিফলতুলি, অদ্ভুত এক গ্রাম, দিনাজপুরের খুব ভেতর দিকের একটা গ্রাম। জায়গাটার নাম শুনেই খুব অবাক হয়ে যায় মায়া, মায়া একটু দ্বিধান্বিত হয়। আর তার আগে আমরা দেখেছি মায়ার মা একদিন মায়াদের বাড়িতে এসে মায়াকে বলে যে বাড়িটাতে দোষ আছে, রাতের বেলা বা সন্ধ্যাবেলা যেন সে চুল খুলে বাড়িতে না ঘুরে বা ছাদে না যায়। এবং সে রাতেই মায়া একটা বাচ্চার কান্না শুনতে চায়, অল্প বয়সী একটি মেয়ের কান্না শুনতে পায় বাড়ির মধ্যে। তো যাই হোক, তারপর আমরা দেখতে পেলাম যে মায়া এবং মাশফিক গিয়েছে সে শিফলতলি গ্রামে এবং পৌঁছতে পৌঁছতে তাদের বেশ রাত হয়ে যায় সেখানে, একেবারে নীরব শুনশান একটি অজপাড়াগা। স্টেশনে তারা যখন নামলো সেখানে কোনো লোকই নেই, হঠাৎ করে একটি রিক্সাওয়ালা পায় এবং রিক্সাওয়ালাকে সঙ্গে নিয়ে তারা বলে যে কোনো হোটেল বা রিসোর্ট থাকলে সেখানে তাদেরকে নামিয়ে দিতে। কিন্তু রিক্সাওয়ালা তাদেরকে যেখানে হোটেল বা রিসোর্টের কথা বলে নামিয়ে দিয়ে যায় সেটি একটি কবরস্থান, এবং সেই কবরস্থান থেকে একটি লোক বের হয়ে আসে এবং বলে যে সে সারা রাত কবরস্থানে থাকে, সে পাহারা দেয় সেখানকার পাহারাদার কবরস্থানে, এবং সে তাদেরকে একটি হোটেলের সামনে নিয়ে যায়। আদৌ কি হোটেলের সামনে নিয়ে যায় নাকি আগের বারের মতোই কবরস্থান কিংবা সেরকম একটু ভয়ঙ্কর কোনো অদ্ভুত জায়গায় তাদেরকে নামিয়ে দিয়ে যায় বা তাদেরকে পৌঁছে দিয়ে যাবে? আর পরের পর্ব শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেলের 23 টাকা রিচার্জেই 75 মিনিট টকটাইম, এয়ারটেলে 80টি SMS আর 23 MB ইন্টারনেট। আর শামিন আছে আপনার সঙ্গে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। চলে যাচ্ছি আজকের গল্পের দ্বিতীয় পর্বে, সঙ্গেই থাকবেন। একটা বাড়ি, ঠিক বাড়ি বলা ঠিক হচ্ছে না, কারণ পুরনো এই বাড়ির মতো দেখতে বাড়িটা একটা আবাসিক হোটেল। হোটেলের নামটাও অদ্ভুত, নীরব হোটেল। যে হোটেলের নামই নীরব, সেটা হোটেল হিসেবে কেমন হবে সেটা বোঝাই যাচ্ছে। মায়া এবং মাশফিক হোটেলের গেইটের সামনে এসে দাঁড়ালো। জং ধরা গেইট দেখে মনে হচ্ছে গত 10-20 বছরে কেউ এই হোটেলে আসেনি। কবরস্থান থেকে যে লোক এসেছে সেও কেন জানি হোটেলে ঢুকছে না, অদ্ভুত ব্যাপার। এই লোকটির আচরণ কোনো দিক থেকেই ভালো লাগছে না মাশফিক এবং মায়ার কাছে। লোকটি গেট পর্যন্ত মাশফিক এবং মায়াকে এগিয়ে দিল এবং বলল,
এটা কি হোটেল?
হ্যাঁ, আপনি ঢুকলেই ম্যানেজাররে পাইবেন, নাম হারুন।
হোটেলের যা অবস্থা দেখে তো মনে হচ্ছে না ভিতরে কোনো মানুষকে পাব।
মেয়ে মানুষ বেশি কথা কয়। আপনারা ঢুকেন, আমার দায়িত্ব আপনাদের এখানে নিয়ে আসা। আমি নিয়ে আইছি এখন জায়গা।
আরে না না, আপনিও চলুন না আমাদের সাথে ভিতরে।
আমার কবরস্থান পাহারা দিতেই ও আমি থাকতে পারুম না, আপনাকে দরকার আপনারা যান।
আচ্ছা, লোকটা চলে যেতে চাচ্ছে কেন, সমস্যাটা কোথায়? আমার কেন জানি মনে হচ্ছে ভিতরে না যাওয়াটাই বেটার হবে।
বোকার মতো কথা বলো না তো, যদি ভেতরে না যাই তাহলে রাস্তায় রাত কাটাতে হবে।
আমার মনে হয় এই নীরব হোটেলে থাকার চাইতে রাস্তায় থাকাও বেটার।
ইসফিস করে কি বলেন, যা বলার জোরে বলেন।
সব কথা আপনাকে বলতে হবে নাকি?
থাক না মায়া, বাধ্য ভাই আপনি যান। আপনাকে থ্যাংকস আমাদের হেল্প করার জন্য।
আমি গেলাম।
মাশফিক লোককে যাবার সাথে সাথে জংধরা গেইটে ধাক্কা দিল। দরজা দেখে যেরকম মনে হচ্ছিল বাস্তবে সেরকম হলো না, হালকা ধরতে সে দরজা খুলে গেল। গেইটের ভেতরে ঢুকতেই একজন কালো চাদর গায়ে জড়ানো লোক এসে মাশফিকের সামনে দাঁড়ালো। লোকটির আচরণ এত বেশি অদ্ভুত যে মায়ের কেমন যেন ভয় ভয় করতে লাগলো। এই লোকটি কোথায় এই হোটেলের ম্যানেজার, কিন্তু পুরো একটা হোটেলে একজন মাত্র মানুষ, সেটা মেনে নেওয়াতেও তো কষ্টকর। মায়া মাশফিক কি ইশারা করলো দরকার নেই হোটেলে ঢোকার, কিন্তু মাশফিক বোঝালো কিছু হবে না, একটা রাতে তো থাকবো। তবে মাশফিকও অবাক হয়ে গেল যখন কালো চাদর জড়ানো লোকটি কথা বলতে শুরু করলো। এমন অদ্ভুত ভয়েস যে কোনো কারণ ছাড়াই যে কোনো মানুষ ভড়কে যাবে।
পুরো হোটেল কি খালি নাকি ভাই? আমার তো হোটেল দেখে খুব অবাক লাগছে, মনে হচ্ছে পুরো ভুতুড়ে বাড়ি।
উনি নিজের মতো করে উপরে উঠছে, কোনো কথা বলছে না কেন?
আচ্ছা ভাই, আপনি কি পুরো হোটেলে একাই আছেন?
হ্যাঁ, আমি ম্যানেজার হারুন। পুরো হোটেলের দেখাশোনা আমিই করি।
ও হারুন ভাই, আপনি উপরে উঠছেন, নিচেই তো রুম খালি ছিল।
এই হোটেলে একটা রুমই শুধু ভাড়া হয়, 703 নাম্বার রুম, এছাড়া আর কোনো রুম নাই।
কেন আর অন্য কোনো রুম ভাড়া দেওয়া হয় না কেন?
এত প্রশ্নের জবাব দিতে পারবো না,
বাকি রুমগুলো বোধহয় ঠিক নেই।
আমি নিজে থাকবো, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি জেগেই থাকি।
কি সমস্যা হবে?
গ্রামদেশ, কত সমস্যাই তো হইতে পারে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান, সমস্যা হলে আপনাকে জানাবো।
সমস্যার কথা ভাবলেই মনে হয় সমস্যা চারপাশে খেলা শুরু করে। মাসিক রুমে ঢুকেই নিজের মতো করে বিছানায় এলিয়ে পড়ল। আসলে খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে এভাবে পাগলের মতো সিদ্ধান্ত নিয়ে এত দূরে চলে আসাটা বোকামি হয়েছে। মায়াকে দেখেও খুব ক্লান্ত মনে হচ্ছে, আর মনে হবেই না কেন, এত দূর জার্নি করে আসলে ক্লান্ত তো লাগবেই। আর ক্লান্ত হলেও সমস্যা ছিল না, সমস্যা হলো এমন এক হোটেলে উঠেছে যেখানে এসে মনে হচ্ছে এটা হোটেল থেকে কবরস্থান হলে বেশি ভালো হতো। এত নির্জনতা থাকলে আসলে কেমন যেন মৃত্যুপরী মনে হয়, গা ছমছম করে। মায়া মাশফিকের দিকে তাকিয়ে বলল,
মাশফিক তুমি রেস্ট নাও, আমি একটু গোসল করব, কেমন জানি অস্থির লাগছে আমার।
দেখো আগে পানি ঠিক মতো আসে কিনা।
সকল ঝামেলার সূত্র তো তোমার ঠিকই, কেন যে এমন উদ্ভট টাইপের চিন্তা করতে যাও? আচ্ছা এখানে না আসলে এমন কি ক্ষতি হতো?
ক্ষুধা লেগেছে, কি করি বলো তো।
যেই জায়গায় আসছো থাকার জায়গায় পাওয়া যাচ্ছে না, তুমি আবার খাবার চিন্তা কর।
আচ্ছা যাও, তুমি গোসল সেরে আসো, তারপর দেখি কথা বলে কোনো ব্যবস্থা করা যায় কিনা।
ওই হারুন নামের লোকটাকে জিজ্ঞেস করে দেখো না, উনি নিশ্চয়ই ব্যবস্থা করতে পারবেন।
সেটাই আমি কথা বলে দেখছি, তুমি যাও ফ্রেশ হও। উনি যেভাবে কথা বলেন দেখলাম মনে হয় না কোনো ব্যবস্থা করতে পারবেন।
দেখো জিজ্ঞেস করে।
দেখি।
মায়া ফ্রেশ হতে যাওয়ার সাথে সাথে মাশফিক নিচে নামল। এত বড় একটা পুরনো বাড়ির মতো হোটেল, অথচ কোথাও কেউ নেই, একজন মাত্র মানুষ পুরো হোটেলের দেখাশোনা করছে, সেটা ভাবতে কেমন যেন গা শিউরে ওঠে। মাশফিক নিচে নেমে হারুন নামের লোককে খুঁজতে লাগলো। কিন্তু কি অদ্ভুত, ওই লোককে কোথাও দেখা যাচ্ছে না। নিচতলা গেটের কাছে এসে মাশফিক ডাক দিল,
হারুন ভাই, কই আপনি, কেউ কি আছেন এখানে?
চেঁচাচ্ছেন কেন এভাবে?
ও আপনাকেই খুঁজছিলাম, পুরো হোটেলে আপনি ছাড়া কি কেউ নেই? কি অদ্ভুত, এটার মালিক কি আপনি?
এটার মালিক যে আপনার কাজ কি?
না আমার কোনো কাজ নেই, এমনি জিজ্ঞেস করলাম।
জগতে যত কম জিনিস জানবেন তত ভালো, যত বেশি জানা তত বেশি যাবে না।
আচ্ছা আচ্ছা, যে কারণে এখন আসা সেটা বলে ফেলি, রাতের খাবারের কি কোনো ব্যবস্থা আছে?
আপনার রুমে যান, খাবার নিয়ে আসতেছি।
আচ্ছা আপনার কি কোনো পরিবার নেই?
আমার পরিবার জেনে আপনার কাজ কি?
না মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। ব্যাপার মায়ের আওয়াজ না, কি হলো আবার?
উপরে একা রেখে আসছেন কেন? যান উপরে যান।
আরে
আপনি আসুন আমার সাথে। মায়া কি হয়েছে?
দেখো মাসি, কল দিয়ে কেমন করে রক্ত পড়ছে দেখো।
আরে আসলেই তো, এ কি এ তো দেখি মানুষের রক্ত।
আমি কল ছেড়ে দিয়ে অবাক হয়ে দেখি গরম রক্ত পড়ছে। চলো এক্ষুনি চলো এই হোটেল থেকে বের হয়ে যাই, এখানে সমস্যা আছে মাসি।
কিন্তু ওই লোক কই? এখানে রক্ত আসলো কিভাবে সেটা জানা দরকার।
কে আমাকে খুঁজছেন?
আচ্ছা কেমন হোটেল এটা? পানির জায়গায় কল দিয়ে রক্ত পড়ছে কেন?
মানুষ মেরে সেই লাশ পানির ট্যাঙ্কিতে রেখে দিলে এমনই হতে পারে।
মানে কি কি বলতে চাচ্ছেন আপনি?
মাসি চলো চলো, ঝামেলা করে কোনো লাভ নেই এখানে।
এই হোটেলের পানির ট্যাঙ্কির উপর একটা লাশ রাখা, এই লাশের রক্তই বোধহয় কল দিয়ে আইতাছে।
মাসিক এখানে ঝামেলা আছে, চলো বের হয়ে যাই।
ঝামেলা কিছু নাই, আপনারা ঘুমান। কল ছাড়তে গেছিলেন, কল না ছাড়লে তো আর কোনো সমস্যা হইতো না। আমি নিচে আছি, নতুন সমস্যা হলে ডাক দিবেন। সামনে কবরস্থান তো, সমস্যা হইতেই পারে।
আচ্ছা আপনি কি মজা নিচ্ছেন? কল দিয়ে রক্ত পড়ছে আর আপনি বলছেন স্বাভাবিক বিষয়? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি, ঘটনা কি খুলে বলুন, নইলে কিন্তু কাল সকালে আমি আপনাকে পুলিশে দেব।
ঠান্ডা হন, ঘটনা শুনতে চান অবশ্যই শুনবেন, কিন্তু এখন ঠান্ডা হন। আপনার পরিবার ভয় পাইতেছে, একটু পর যদি কোনো মনা মানুষ চইলে আসে তখন সে আরো বেশি ভয় পাবে। এতে এতে ভালো হয় আপনি আপনার পরিবারকে শান্ত করেন, আর তো যা শোনার সব এমনিই শুনতে পাবেন।
চলছে একটা প্রেজেন্স কুয়াশা। আর এতক্ষণ দ্বিতীয় পর্বে আপনারা শুনলেন যে মাসফিক এবং তার স্ত্রী মায়া গেছে সেই হোটেলে, পুরনো একটি বাড়ি, বাড়ি থেকে দেখে বোঝাই যায় না যে এটি একটি হোটেল, এবং হোটেলটির নামও বড় অদ্ভুত। শিফলতলি গ্রামটাও যেরকম নিঝুম নীরব, হোটেলটার নাম হচ্ছে নীরব হোটেল, যেখানে সে কবরস্থানের লোকটি তাদেরকে নিয়ে গিয়েছে, কিন্তু সে কোনোভাবে ভিতরে ঢুকতে চাইল না এবং একটা পর্যায়ে মাসিক এবং মায়া ভিতরে গেল, এবং ভেতরে গিয়ে তারা কোনো লোককে দেখতে পেল না। হঠাৎ করে হারুন নামে একটি লোককে তারা দেখতে পেল এবং সেই লোক তাদেরকে জানালো এই হোটেলে একটি রুমে খালি থাকে সবসময়, 703 নম্বর রুম, সেখানেই তাদেরকে উঠতে হবে। এবং তারা সেই রুমে উঠলো এবং মায়া যখন ফ্রেশ হতে বাথরুমে গেল, হঠাৎ মাসফিক মায়ার চিৎকার শুনতে পেল এবং এসে দেখলো সেই বাথরুমের কল থেকে রক্ত পড়ছে, টাটকা রক্ত মানুষের। এবং সেই কেয়ারটেকার, হোটেলের কেয়ারটেকার বা ম্যানেজার হোয়াটএভার, তাকে জিজ্ঞেস করার পর সে বললো যে পানির ট্যাঙ্কিতে লাশ রাখলে এরকমই হবে। মাসফিক খুব খেপে গিয়ে জানতে চাইল, কিন্তু সে কোনো কিছু বললো না, বললো পরেই সব শুনতে পাবে। তো ঠিক আছে, এরপরে আমরা দেখি, পরের পর্বে আমরা জানবো যে আসলে কি হয়েছিল, কোত্থেকে লাশ আসলো, আসলে কি লাশ, আসলে কি সত্যিকারের রক্ত, তো আমরা সেগুলো সবই জানবো এর পরের পর্বে। আপনারা আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে, আছি শারমিন, চলে যাচ্ছি গল্পের শেষ পর্বে। পানির কল দিয়ে রক্ত পড়বার পর থেকে মায়া একদম চুপসে গেছে। তার কাছে মনে হচ্ছে এখানে সে যা দেখছে পুরোটাই স্বপ্ন কিংবা কল্পনা, বাস্তবে হয়তো সে তার ঘরেই ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে কোনো ভয়ঙ্কর এক স্বপ্ন দেখছে। কিন্তু বাস্তব তো আর স্বপ্ন নয়, মাঝে মাঝে আমাদের সাথে এমন কিছু হয় যা বাস্তব আর কল্পনাকে এক করে দেয়, তখন সেটাই হয়তো ঘোর মনে হয় কিংবা মনে হয় পর বাস্তবতা। মায়া মাসফিকের দিকে তাকিয়ে করে বললো,
চলো বের হয়ে যাই, সারা রাত রাস্তায় হাঁটবো, তবুও এখানে থাকা নিরাপদ মনে হচ্ছে না।
আমার মাথায় কাজ করছে না,
আসলে কি পানির ট্যাঙ্কিতে লাশ রাখা আছে? আচ্ছা একবার কি গিয়ে দেখবো?
কি বলো, কিছু দেখতে দেখতে হবে না, কোনো কিছু দেখার দরকার নেই, দরজা লাগিয়ে চুপচাপ বসে থাকো, নয়তো চলো এক্ষুনি বের হয়ে যাই।
মায়া, কোনো শব্দ শুনতে পাচ্ছ?
কান্নার শব্দ আসছে, কেউ একজন পাশের রুমে কাঁদছে তো মাসিক।
পাশের রুমে কিভাবে কাঁদবে, পাশের রুম তো খালি।
যার ইচ্ছা কাঁদুক, আমাদের দেখার কোনো দরকার নাই, সকাল হলেই বের হয়ে যাব।
আচ্ছা এমনও তো হতে পারে পাশের রুমে কোনো গেস্ট ছিল, যাদের সাথে হয়তো খারাপ কিছু হয়েছে তাই কান্নার শব্দ আসছে।
আমার মনে হয় না সেরকম কিছু, আর সেরকম হলে হোক গিয়ে, আমাদের অত ভেবে কাজ নেই। মাসিক তোমার বের হতে হবে না, প্লিজ আমাকে রেখে কোথাও যেও না।
একা রেখে কোথায় যাব, আমার কি মাথা খারাপ? আসো দুজন মিলে দেখি ঘটনা কি।
আমার কিচ্ছু দেখার ইচ্ছা নাই।
দাঁড়াও দেখি না কি হচ্ছে।
মাসিক এবং মায়া বের হলো, পাশের রুমের সামনে থেকে দেখলো একজন তরুণী বসে আছে। তরুণী দেখতে খুবই সুন্দর, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে গ্রাম থেকে কিংবা মফস্বল থেকে এসেছে। সেই মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মায়ের কাছে একবার মনে হলো এই মেয়েটিকে সে তো নিজের ঘরে একবার কাঁদতে দেখেছে, কিন্তু এটাই বা কিভাবে সম্ভব? আবার মেয়েটির কপালে বিন্দু বিন্দু রক্তের দাগ, দেখে মনে হচ্ছে কেউ একজন তাকে মেরে জখম করেছে। মাসিক এবং মায়া বের হয়ে মেয়েটির সামনে গিয়ে জিজ্ঞেস করলো,
কে আপনি, কি হয়েছে আপনার?
মারবো ভাইজান, আমার মারবো। কে মারবে, কেন মারবে? বিয়া করবার চাইছিলাম তাই মারবো, আমারে আমার এহান থেকে বাই করে, নাহলে নাহলে আপনারা আমার সাথে থাকেন।
কি বলতে চাচ্ছেন খুলে বলুন, আমরা তো কিছুই বুঝতে পারছি না।
আমার এখানে নিয়া ওই হারুন নিয়া ব্যবহার করতো, আর কই তো আমাদের বিয়া কর, খালি স্বপ্ন দেখাইতো। দিদি দিদি আমি এর কথায় বাসা থেকে বার হয়ে চলে আসলাম, হইতে হয় আমার ছেলে না, একের হারাম দাদা ভাই। আপনি এতক্ষণ কই ছিলেন, আমরা এতক্ষণ আপনাকে দেখি নাই কেন? মানে মানে মাইরা ফেলছে বই,
মানে
মানে মাইরা ওই সাদের পানির ট্যাঙ্কের মধ্যে ঢুকাইয়া রাখছে। কি বলেন এগুলা, তাহলে আপনি কথা বলছেন কিভাবে? জানি না, আমি কিছু জানি না, আপনারা একটু পর মইরা যাইবেন, এই হোটেলে যারা আছে তারাই মরবে।
আমরা কেন মারা যাব?
এই এই উনি কি বলছে সব, আর উনি মৃত হলে কথা বলছেন কিভাবে? এই হোটেলে ঢুকতে পারছেন কিন্তু বের হইতে পারবেন না, কেউ পারে না, কেউ পারে না, কেউ বাইর হইতে পারে না।
মায়া চলো আমরা এক্ষুনি উপরে যাব, ট্যাঙ্কিটা যদি লাশ থাকে তাহলে সেটা বের করব, আর কালকেই পুলিশে খবর দেব।
তোমার কি মাথা খারাপ হয়েছে মাসিক? আমরা ভুললেও কোথাও যাব না, যেখানে আছি সেখানেই থাকবো, বরং চলো রুমে গিয়ে চুপচাপ বসে থাকি, সকাল হলেই এখান থেকে বিদায়, কারো ঝামেলা নিজের ঘরে নিয়ে আসার কোনো মানই হয় না। আমার আমার লাশ কেউ দাফন দেয় নাই, সেই কবে থেকে পৌঁছা যাইতেছে, আপনারা একটু দেখেন।
মায়া না করার সত্ত্বেও মাসিক সিদ্ধান্ত নিল সে মায়াকে নিয়ে ছাদে যাবে, ট্যাঙ্কিতে যদি সত্যি লাশ থাকে তাহলে সেটা বের করবে। এটা একটা অদ্ভুত ব্যাপার, কিছুতেই মাথায় আসছে না মাসুইকে। যদি সত্যি সেই তরুণী মৃত হয়েই থাকে তাহলে সে এভাবে কথা বলছে কেন? নাকি পুরো ব্যাপারটাই একটা কল্পনা? হয়তো মায়া এবং সে দুজনে খুব টেনশনে আছে, তাই তাদের হ্যালোসিনেশন হচ্ছে। হ্যাঁ, এমন তো হতেই পারে। মাসুইক এবং মায়া এত কিছু ভেবেও শেষ পর্যন্ত ছাদে চলে আসলো এবং ছাদে এসে দেখল কালো চাদর গায়ে দিয়ে হারুন বসে আছে। হারুনকে দেখে একটু কেমন যেন মনে হচ্ছে, মনে হচ্ছে সে নিজেও ঘোরের মধ্যে আছে। এদিকে মায়া এবং মাসুইকের মনে হাজার রকম প্রশ্ন কাজ করছে। এই হোটেল কার? কবরস্থানের ওই লোকের সাথে হারুনের কিসের সম্পর্ক? কবরস্থানের ওখানে কেন রিক্সাওয়ালা তাদের নামিয়ে দিল? আর এই মেয়েটাই বা কে, তুই নিজেকে মৃত বলছি? মাসুইক এবং মায়াকে দেখে দূর থেকে হারুন উঠে আসলো। তারপর এসে বলল,
আয়সা বসলেন, মরা মানুষের কথায় এই রাতে ছাদে আইলেন?
আপনি আপনি এই ট্যাঙ্কি খুলেন, আমরা দেখবো এই ট্যাঙ্কির ভিতরে কি আছে।
শুধু ট্যাঙ্কি দেখলেই কি হবে? আপনি কি মনে হয় খালি একটা লাশই হোটেলে? এখানে লাশের মিছিল হয়। মাত্র একটা লাশের গল্প শুনা ছাদে চলে আসছেন, তবু আপনি জিজ্ঞেস করলেন না এতগুলো রুম হোটেলে খালি, সেই রুম গুলোতে কি রাখা?
এই লোক কি বলে এগুলা? মাসি কি করছো তুমি?
দাঁড়াও, চলে যখন এসেছি একদম সব রহস্য বের করে যাব। চলো নিচে।
আমাকে ছাড়া যাবেন? চলেন আপনাকে দেখাই। এই রাইতে আপনি একলা লাশ দেখবেন, জিনিসটা খারাপ দেখা যায়।
প্রতিটি রুমে যদি সত্যি লাশ রাখাই থাকে তাহলে কি আমাদের সেটা দেখতে হবে? তুমি কি পাগল হয়ে গেছো মাসি?
হ্যাঁ, পাগল হয়ে গেছি। চলো নিচে, আমি দেখতে চাই এই হোটেলের মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে।
মাসিক এবং মায়া দুজন মিলেই নিচে নামলো। ছাদে যদি লাশ থেকে থাকে তাহলে সেটা পরে দেখা যাবে, আগে নিচ থেকে শুরু হোক। নিচে গিয়ে স্তব্ধ হয়ে গেল মাসুইক এবং মায়া। প্রতিটি রুমে লাশ রাখা, কোথাও ছেলে মেয়ের লাশ রাখা, কোথাও স্বামী স্ত্রী বাচ্চা, আবার কোথাও তরুণী। লাশ আর লাশ, এত লাশ এই হোটেলে, সেটা দেখেই কেমন যেন অবিশ্বাস্য মনে হচ্ছে। হারুন নামের এই লোকটিকে সবাইকে মেরেছে? এত ভয়ঙ্কর এই কালো চাদর মানা লোকটি, তাকে আরো অনেকে যার সাথে আছে। আরো অনেক কিছু ভাবছিল মাসিক এবং মায়া, কিন্তু হঠাৎ হারুন এসে সব চিন্তা ভাবনা থামিয়ে দিল। হারুন এসে বলল,
খালি রুম নাম্বার 703 মানে আপনারা যে রুমে আছেন সেই রুমে এখনো লাশ নাই। আপনারা মইরা গেলেই আমরা সুখী পরিবার হয়ে যাব।
আমরা 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 মরবো কেন?
ওমা, এই হোটেলে আইছেন, মরা মানুষের সাথে কথা বলছেন, আপনার কি ধারণা এই কথা আপনি বাইরে গিয়ে বলতে পারবেন? এত গাধা তো আমরা না, এতগুলা লাশের মাঝেও আপনাদেরও লাশ হইতে হইব।
কোনো কথা বলবি না, তুই দরজা খুলে দে, আমরা বের হব।
সম্মান দিয়া কথা কন, ভুলে যায় না যে হোটেলে উঠছেন সেই হোটেলের চাবি কিন্তু আমার কাছে।
দেখেন ভাই, এখানে সম্মান অসম্মানের কিছু নাই। আপনার সাথে আমার কিংবা আমার স্ত্রী কারোর সাথেই কোনো শত্রুতা নাই। আপনি দয়া করে আমাদের চলে যেতে দিন।
আমি নিজে এখনো চলে যেতে পারি নাই, আপনাকেও কিভাবে যাইতে দিব?
কিন্তু আমরা তো কোনো দোষ করি নাই ভাই, আমরা শুধু আপনার এখানে আজকে রাতের জন্য উঠেছি।
আমি কি করব বলেন? আমার হাতে কিছু নাই, এখানে যা হবা তাই হবে, যে মরনে সেই মরবে।
মায়া, চলো বের হই, দেখি আমাদেরকে আটকায়।
বের হবার কোনো রাস্তা নাই, এই হোটেলে কেবল ঢুকা যায় কিন্তু বাইর হওয়া যায় না। তা খুশি করেন কিন্তু বাইর হইতে পারবেন না।
মাসিক এবং মায়া বের হতে গিয়ে হতভম্ব হয়ে গেল। সত্যি হোটেল থেকে বের হবার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। চারপাশ থেকে কেবল চিৎকার শোনা যাচ্ছে। মনে হচ্ছে প্রতিটি রুম থেকে সবাই জেগে উঠেছে এবং সবাই মায়া এবং মাসিকের দিকেই আসছে। মাসিক মায়ের দিকে অসহায় ভাবে তাকালো। কি করা উচিত, কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে কোনোটাই ঠিক বুঝতে পারছে না সে। মায়া এখন ভয়ে কাঁপছে। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা কারো জীবনে আসলে আসে কিনা একমাত্র ওপরওয়ালাই জানে। চারপাশ থেকে কেমন যেন শব্দ হচ্ছে, মনে হচ্ছে মৃত মানুষেরা মাসফিক এবং মায়াকে ডাকছে। তারা চাইলেও এই হোটেল থেকে কোনো ভাবে বের হতে পারবে না। মায়া এবং মাসফিক দুজনে মিলে বের হবার কোনো রাস্তা না পেয়ে উপরে চলে আসলো একদম ছাদে। আর ছাদে এসে দেখলো ট্যাঙ্কির ওই পাশে সেই তরুণী দাঁড়িয়ে আছে। রক্ত মাখা মুখ, এখন অনেকটাই হিংসু হয়ে আছে। মায়া এবং মাসফিক যখন সিদ্ধান্ত নিল এই মৃত্যুপুরি থেকে যেভাবেই হোক বের হতে হবে, ঠিক তখনই সেই তরুণী বলল,
তোগুলা লাশ ফেললা পালানোর চেষ্টা করছিস?
আমরা জানি না আপনি কে, আপনার সাথে কি হয়েছিল সেটাও আমরা জানি না। যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে সেটার জন্য আমরা দায়ীও না। আমাদের এখান থেকে যেতে দিন প্লিজ।
এখানে আসা সহজ কিন্তু যাওয়া সহজ না, তাইলেই চইলা যাবি সেটা তো হতে দিব না।
আমাদের কোনো দোষ নেই, সত্যি বলছি। আমরা ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে এখানে আশ্রয় নিয়ে বিপদে পড়েছি।
সমস্যা কি, এখন যারা ঘুরতে আসবে তাদেরকে তোরা এখানে ডাইকা আনবি? এখানে যারা আসছে সবাই তো ঘুরতেই আসছিল।
সব লাশ কি উপরে আসছে নাকি মাসিক?
শব্দ পাচ্ছি, কি হচ্ছে বুঝতে পারছি না।
সময়
শেষ, কিছু করার সময় এখন আর নাই।
হারুন, আমার চোখে কি যেন বিয়ে দিয়েছে, আমি আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। মায়া, মায়া তুমি কোথায়?
তোর বউ এখানে মইরা পইরা আছে, এখন তোর পালা।
দুই দিন আগে আর দুই দিন পরে মরতে তো হইবই, এত সিল্লাস কেন?
হারুন, হারুন, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার গলা ছাড় হারাম জাদা,
দমটা শেষ হলেই সাইডা দিব।
সব শেষ, এখন সব এখন মৃত, সব মৃত।
এই ঘটনার দুবছর পর কোনো এক রাতে হোটেল নীরবে চারজন অতিথি আসলো। তারা পাঁকে চক্রে পড়ে এখানে এসেছে কিন্তু আশ্রয় খুঁজে পাচ্ছিল না, তাই নীরব হোটেলে উঠেছে। মাঝরাতে নীরব হোটেলে ঢুকবার সাথে সাথেই দুজন মানুষ সে চারজনকে অভ্যর্থনা জানালো। যারা অভ্যর্থনা জানালো তারা হচ্ছে মাসফিক এবং মায়া। মৃত্যুর পর তারা এখানেই আটকে গেছে, তাদের আত্মা আর এখান থেকে বের হয়নি। শীত হোক গরম হোক সব সময় ওরা কালো চাদর পরে এখানে মানুষের অপেক্ষা করে, নতুন মানুষের অপেক্ষা। অতিথি চারজনের একজন মাসফিকের সামনে এসে বলল,
এই হোটেলে রুম হবে আমরা চারজন, একটা বা দুটো রুম খালি থাকলেই হবে।
307 নম্বর রুমটা খালি,
তাহলে তো ভালোই হলো, কিন্তু এত বড় হোটেলে আর কেউ নেই?
আমি আছি, আমি এই হোটেলের ম্যানেজার মাসফিক, আর আমার স্ত্রী মায়া।
এই হোটেল আমরাই দেখাশোনা করি, কোনো সমস্যা হলে ডাকবেন, আমরা চলে আসব।
এতক্ষণে একটা প্রেজেন্ট স্কোয়াশে আজকের গল্প। আজকের গল্পের নাম নীরব হোটেল। লিখেছেন মশিউর রহমান শান্ত এবং অভিনয়াংশ পরিচালনা ছিলেন শেখস্তাবি সারি ও সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি আজকের পর্বে যারা অভিনয় করেছেন তাদের নাম। মাশফিকের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, মায়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিলা, হারুনের চরিত্রে শাহরিয়ার, মা হয়েছেন মিনু, রিক্সাওয়ালা লোবান, কবরস্থানের লোক খালিদ এবং তরুণীর চরিত্রে অভিনয় করেছেন শেখস্তাবি সারি। আজকে এয়ারটেল প্রেজেন্ট কুয়াশা থেকে বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলের বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম এয়ারটেলে, 160 SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন *778*2525# হ্যাশে। আজকের মতো শেষ করছি এয়ারটেল প্রেজেন্ট কুয়াশা। আগামী সপ্তাহে আবারও একই সময়ে হাজির হচ্ছি কুয়াশায়। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।
ABC Radio, on air 24/7. Tune in.